الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم
سائد کا ترجمہ ہے এই আয়াতের অনুবাদ হল তোমরা আদৌ পূর্ণ অর্জনের সক্ষম হবে না যতক্ষণ তোমরা পছন্দনীয় বস্তু থেকে খরচ না করো, আর তোমরা যাই যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত। এই আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয়ে বর্ণনা করেছেন যা সকল যুগে সবসময় আল্লাহর পথে আর্থিক কোরবানিকারী মোমেনেরাই ভালোভাবে অনুধাবন করেছেন এবং বুঝেছেন। এর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মাধ্যমে, যারা নিজেদের সম্পদ প্রাণ এবং সময় ধর্মের জন্য উৎসর্গ করেছেন। এরা সেই শ্রেণীর ছিলেন যারা আলবের শব্দের প্রকৃত মর্ম ও অর্থ বুঝেছেন, অর্থাৎ পুণ্যের সেই মানকে বুঝেছেন এবং সেই মানে উপনীত হওয়ার চেষ্টা করেছেন যা পুণ্যের সবচেয়ে উন্নত মান, যা তাকওয়ার সুমহান মান, যা নৈতিক চরিত্রের সবচেয়ে উন্নত মান, যা আর্থিক কোরবানির আর্থিক ত্যাগের উন্নত মান, যা খোদার সন্তুষ্টি অর্জনের সবচেয়ে মহান মান বা স্তর। একটি হাদিসে এসেছে এই আয়াত যখন নাজেল হয় তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল, আমার একটি বাগান আছে যা বের রৌহা হিসাবে পরিচিত আর মসজিদ নববীর সন্নিকটে ছিল। তিনি নিবেদন করেন আমার সম্পত্তির মাঝে আমার এই বাগানে আমার কাছে সবচেয়ে প্রিয়, আজকে খোদার পথে এটি আমি ব্যয় করছি বা সৎকার করছি। এ ছিল সাহাবিদের আন্তরিকতার মান। আর আজকে আল্লাহ তাআলার কৃপায় সকল প্রকার কোরবানি এবং ত্যাগ শিকারের সবচেয়ে বেশি জ্ঞান এবং বুৎপত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিবেদিত প্রাণ দাসের মান্যকারীদেরই রয়েছে, তারাই সেই জ্ঞান রাখে। আর এর সবচেয়ে স্পষ্ট এবং পরিষ্কার ব্যবহারিক বহিঃপ্রকাশ আল্লাহ তাআলার কৃপায় আহমদেরাই করে থাকে। আজকে পৃথিবী যে ধন সম্পদ একত্রিত করার প্রতিযোগিতায় নেমেছে, আহমদেরদের একটা বিরাট শ্রেণী এমন আছে যারা আয় উপার্জন করে ধন সম্পদ উপার্জনের পর যখন খোদার পথে আর্থিক কোরবানির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয় তখন তারা আসে আর্থিক ত্যাগ স্বীকার করে। আর এসব কিছু সে অব্যাহত শিক্ষা এবং তরবিয়তেরই ফলাফল যা হযরত মসীহ আসলাম আমাদের করে গেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি আর্থিক কোরবানির নসিহত করেছেন। একবার তিনি আর্থিক কোরবানি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, এই পৃথিবীতে মানুষ অর্থ সম্পদকে অনেক বেশি ভালোবাসে, এ কারণেই স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্রে লেখা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে নিজের কলিজা বের করে কাউকে দিয়েছে, এর অর্থ হল ধন সম্পদ। এ কারণে প্রকৃত তাকওয়া এবং ঈমান লাভের জন্য বলা হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সত্যিকার পুণ্য বা নেকি আদৌ তোমরা করতে সক্ষম হবে না যতক্ষণ তোমার সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করবে, কেননা আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি এবং ভালো ব্যবহারের একটা বিরাট অংশের সম্পর্ক আর্থিক কোরবানির সাথে রয়েছে। আল্লাহর বান্দাদের প্রাপ্য দেওয়ার জন্য তাদের অধিকার প্রদানের জন্য। আর্থিক অর্থের প্রয়োজন রয়েছে। সশ্রেণীর সৃষ্টির জন্য এবং আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এমন একটি বিষয় যা ইমানের অঙ্গ, এছাড়া ইমান কোনোভাবে পূর্ণতা লাভ করে না এবং ইমান বদ্ধমূল হয় না, ইমান দৃঢ় হয় না, ইমান পোক্ত হয় না। মানুষ যতক্ষণ পর্যন্ত কোরবানি না করবে, কিভাবে অন্যের হিত সাধন করতে পারে, অন্যের হিত সাধন এবং অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করার জন্য কোরবানি এবং ত্যাগ স্বীকার করা আবশ্যক। আয়াত লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনের সেই কোরবানি এবং ত্যাগ স্বীকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাই খোদার পথে ধন সম্পদ ব্যয় করা মানুষের পুণ্য এবং তাকওয়ার মাপকাঠি, তাকওয়ার স্ট্যান্ডার্ড, এটি সেই মাপকাঠি যার মাধ্যমে তাকওয়ার পরিমাপ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন খোদার পথে জীবন উৎসর্গ করার সেই মানদণ্ড ছিল। দেখুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের একটি প্রয়োজনের কথা উল্লেখ করেন, তিনি ঘরের সকল সম্পদ নিয়ে এসে দণ্ডায়মান হন। এটি সেই সর্বোচ্চ মানদণ্ড বা স্ট্যান্ডার্ড যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছেন। এরপর নিজের অবস্থা অনুসারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছেন। এখানে আবু বকরের কথা বলেন, যিনি ঘরের সব সাজ সরঞ্জাম নিয়ে আসেন। হযরত ওমর নিজের ঘরের অর্ধেক সাজ সরঞ্জাম নিয়ে আসেন, অন্যান্য সাহাবিরা নিজ নিজ সামর্থ্য অনুসারে কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এটি সেই প্রেরণা, এটি সেই মানদণ্ড যা হযরত মুসা আলাইহিস সালাম এই সমস্ত দৃষ্টান্ত উপস্থাপন করে আমাদের মাঝে সৃষ্টি করতে চান। আমি যেভাবে বলেছি যে অনেক আহমদি এমন আছে যারা কুরবানির উন্নত মানে উপনীত হওয়ার চেষ্টা করে, যখন তারা কোরআনে হাদিসে এবং একইভাবে হযরত মুসা আলাইহিসসালামের উক্তি পাঠ করে, তাদের এই দৃঢ় বিশ্বাস থাকে এ কথার প্রতি যে আল্লাহ পথে যারা ব্যয় করে তাদের ধন এবং জনসম্পদে আল্লাহ তাআলা বরকতের প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ মানুষ তাদের সবচেয়ে প্রিয় বস্তু যখন আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে বর্ধিত রূপে দেই, 700 গুণ পর্যন্ত দেই, বরং এরও বেশি দিতে পারি। অতএব আহমদরা যখন এই কুরবানি করে, তাদের এই দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা বর্ধিত রূপে ফেরত দেবেন আর আমাদের সাথে তিনি ব্যবহার করবেন। আহমদরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ বা উক্তি অনুসারে খরচ করে, যে এই উক্তিটি হল যে তার পবিত্র উপার্জন থেকে একটি খজুরও আল্লাহ তাআলার পথে ব্যয় করে, আর খোদা তাআলা যেহেতু পবিত্র বস্তুই গ্রহণ করেন, এটি স্মরণ রাখার যোগ্য হযরত বলছেন, প্রতারণার ভিত্তিতে উপার্জিত পয়সা আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ তাআলা পবিত্র উপার্জন গ্রহণ করে থাকেন। যে ব্যক্তি পবিত্র উপার্জন খোদা তাআলার পথে ব্যয় করে, আল্লাহ তাআলা সেই খেজুর ডান হাতে গ্রহণ করেন, অর্থাৎ খেজুর সমান পয়সাই হোক না কেন, আল্লাহ তাআলা সেটিকে বৃদ্ধি করবেন এবং সেটি পাহাড় সম হয়ে যাবে। তিনি বলেন যেভাবে তোমাদের কেউ ছোট বাছুরকে লালন পালন করে এবং বড় এক প্রাণীতে পরিণত করে সেটিকে, এ যুগে আমরা যখন এগুলো পড়ি আর এই কথাগুলো শুনি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি শুনি, তো অতীতের কোনো কাহিনী হিসাবে নয়, বরং আজও যারা কোরবানি করে, যারা ত্যাগ স্বীকার করে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে আর এটি তাদের যারা এই কোরবানি করে তাদের রিসোর্সেস আল্লাহ তাআলা বৃদ্ধি করেন এবং তাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। এখানে আমি এ সংক্রান্ত কয়েকটি ঘটনা তুলে ধরব। ক্যামেরুন হলো আফ্রিকার একটি দেশ, সেখানকার মোবাল্লেগ ইনচার্জ সাহেব বলছেন সেখানকার একজন মোয়াল্লেমের নাম হলো আবু বকর সাহেব। তিনি বলেন একজন আহমদি যিনি গত বছর বেকার ছিলেন, আয় উপার্জন ছিল না, নাম হলো আবদুল্লাহ, অবস্থা এত শোচনীয় ছিল যে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা তার জন্য দুরূহ ছিল, কঠিন ছিল। সেই অবস্থায় একদিন নামাজে জুমার জন্য আসেন। নামাজে জুমার পর সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব যখন তারিখে যদি ঘোষণা দেন, তখন তার জেবে ছিল 10,000 ফ্রাঙ্ক সিফাফ। তিনি ঘোষণা শুনেই পুরো অঙ্ক তারিখে যদি খাতে দিয়ে দেন। কিছুদিন পর পুনরায় কেন্দ্রে আসেন এবং বলেন আল্লাহ তাআলা আমার চাঁদা গ্রহণ করেছেন, আর এক সপ্তাহের ভিতরেই একটি প্রাইভেট কোম্পানি আমাকে চাকরি দিয়েছে আর আমার বেতন 1,00,000 ফ্রাঙ্ক সিফা নির্ধারণ করেছে, যা আমার চাঁদার 10 গুণ বেশি। প্রত্যেক মাসে আমি তা পাব, এটি খোদার বিশেষ কৃপা। তিনি বলেন যে তাই আমি প্রথম মাসের বেতন জামাতকে চাঁদা হিসাবে দিচ্ছি। এরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, খোদা তালা কিভাবে তাদের এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিবাহিত করেন আশিস মন্ডিত করেন, অথচ তাদের আরো অনেক সমস্যাও রয়েছে। একজন নতুন বয়াতকারী আহমদের নাম হল দাউদ, কঙ্গো ব্রাজভিলের অধিবাসী, আফ্রিকার একটি দেশ। অসচ্ছলতার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে তাকে বলা হয়েছে যে অন্তত পক্ষে প্রত্যেক জুমা আহমদিয়া মসজিদে পড়ার জন্য আসুন। আপনি জুমা যখন রীতিমতো তিনি পড়া আরম্ভ করেন, একদিন জুমার জন্য জুমার দিন পৃথক সাক্ষাতে তাকে আর্থিক কোরবানির গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং বলে বলা হয় যে আল্লাহ তাআলা আপনাকে যাই দেন তা থেকে কিছু অবশ্যই আল্লাহ তাআলার পথে ব্যয় করুন। আপনি খোদার পথে যাই দিবেন, তিনি হচ্ছে বর্ধিত রূপে আপনাকে ফেরত দেবেন। এটি খোদার প্রতিশ্রুতি। যদি পবিত্র উপার্জন থেকে দাহ আল্লাহ তাআলার পথে খরচ করে তাহলে আমি ফেরত দেব। এভাবে আপনার অসচ্ছল অর্থনৈতিক অবস্থা সচ্ছল রূপ নেবে। এই কথা বলে মোবালক সাহেব বলছেন যে আমি তাকে ফেরত যাওয়ার জন্য গাড়ির ভাড়াও দিয়ে দিই। এক সপ্তাহ পর তিনি জুমার জন্য আসেন। জুমার নামাজের পর তাকে খুবই হাস্যোৎফুল্ল আনন্দিত দেখাচ্ছিল, কারণ জিজ্ঞেস করলাম। তিনি বলেন যে গত জুমায় আপনি চাঁদার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন। মসজিদ থেকে যাওয়ার পূর্বে আমি চাঁদা খাতে 100 ফ্রাঙ্ক সিফা চাঁদা হিসেবে দিয়ে গিয়েছি। চাঁদা দেওয়ার পর ঘরে পৌঁছতেই দেখি যে এক প্রতিবেশী বন্ধু যে কয়েক মাস থেকে কিছু কাঠ জ্বালানি ইন্ধন আমাদের উঠানে রেখেছিল, সে হঠাৎ করে তার নেয়ার জন্য আসে। যাওয়ার সময় আমার হাতে 4,000 ফ্রাঙ্ক সিফা দিয়ে দেয়। আমি আনন্দিত হই যে চাঁদা দিয়ে মাত্র ঘর পৌঁছলাম, একই সাথে আল্লাহ তাআলা 40 গুণ বর্ধিত রূপে আমাকে ফেরত দিয়েছেন। অনুরূপভাবে তানজানিয়ার আমির সাহেব লিখেছেন, একজন নতুন বয়াতকারী উবায়দ কুই সাহেব বর্ণনা করেন, আমি রাজমিস্ত্রি পেশাগতভাবে, 5 মাস থেকে কোনো বিশেষ কাজ পাচ্ছিলেন না, কঠিন পরিস্থিতির সম্মুখীন ছিলেন, স্ত্রী সন্তানও বড় কষ্টে দেনাতিপাত করছিল। একদিন মোয়াল্লেম আর্থিক কোরবানির আহ্বান জানান, তিনি বলেন আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়ি তখন, কারণ আমার কাছে যেই পয়সা ছিল তার মাধ্যমে শুধু সেই দিনের জন্য সন্তান সন্ততির ব্যবস্থা করা সম্ভব সম্ভবত। মোয়াল্লেম সাহেব যেহেতু বলেন যে আল্লাহর পথে আর্থিক কোরবানি করলে আল্লাহ তাআলা বরকত দেন, আশীষ মণ্ডিত করেন, আমি সিদ্ধান্ত করেছি এই অঙ্ক আমি চাঁদা খাতে দিয়ে দেব, আমি তাই করেছি। এরপর আমার হৃদয়ে ধারণা জাগ্রত হলো যে আজকে আমার সন্তানরা কি খাবে। মাত্র এই কথা ভাবছিলাম কিছুক্ষণ না কাটতেই আমি সংবাদ পাই যে এক জায়গায় নির্মাণ কাজ চলছে, আমি যেন সেখানে গিয়ে এখনই মাপ পরিমাপ আরম্ভ করি, আর একই সাথে বেতন হিসাবে আমাকে কিছু অগ্রিম টাকা দেওয়া হয়, যা দেখে আমি আশ্চর্য হই যে পাঁচ মাস থেকে আমি সমস্যায় জর্জরিত ছিলাম, আল্লাহর পথে খরচ করতেই তার পক্ষ থেকে বরকত এবং আশিসের দ্বার খুলে গেছে। আমি যখন আল্লাহর পথে খরচ করলাম তখন এরপর আমার অবস্থায় পরিবর্তন আসতে থাকে। আল্লাহ তাআলা এভাবে নতুন বয়কারীদেরকে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন করেন। আফ্রিকার আরেকটি দেশের নাম হলো মালি। সেখানকার এক ব্যক্তি তিন চার বছর পূর্বে বয়দের সৌভাগ্য পেয়েছেন, তার নাম হল লসিনা সাহেব। তিনি তার সামান্য বা যত সামান্য আয় থেকে 500 ফ্রাঙ্ক সেপা চাঁদা হিসেবে দিয়ে দেন। ইনি বলছেন, আহমদিয়া মুসলিম জামাতে যোগদান এবং চাঁদা আদায়ের পরে ব্যবসা বাণিজ্য ভালো ছিল না, কিন্তু চাঁদার কল্যাণে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা অসাধারণ বরকত সৃষ্টি করেছেন, উন্নতি দিয়েছেন। আল্লাহর ফজলে তিনি এখন ওসিয়ত করেছেন 500 ফ্রাঙ্ক সেপার জায়গায় তারিগরি খাতে যাদের দিয়েছিলেন, এখন এর জায়গায় 35,000 ফ্রাঙ্ক সেপা মাসিক চাঁদা দিচ্ছেন। তার গায়ের আহমদি বন্ধু ব্যবসা বাণিজ্যে উন্নতি দেখে মনে করে যে হয়তো আমাদের জামাত তাকে আর্থিক সাহায্য দিচ্ছে। ফ্রান্সের একজন নতুন বয়াতকারী হামজা সাহেব লিখছেন যে বয়াতের পর জামাতের আর্থিক ব্যবস্থাপনার সংবাদ যখন পেলাম তখন আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল, চাঁদা দেওয়ার মতো পয়সা ছিল না। কোন কোন আহমদি বন্ধু আমাকে বলেন যে চাঁদাতে অনেক বরকত রেখেছেন আল্লাহ তাআলা, এর বিনিময়ে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত রূপে বিনিময় দিয়ে থাকেন। যাই হোক, তিনি বলেন আমার কাছে 60 ইউরো ছিল, আমি ভাবলাম খোদার পথে চাঁদা হিসেবে দিয়ে দিই, এরপর যা হবে দেখা যাবে। চাঁদা দেওয়ার মাত্র কয়েকদিনই কেটেছে, আমার ব্যাংক স্টেটমেন্টে আশেপাশে আমি দেখলাম আমার অ্যাকাউন্টে কোন স্থান থেকে 600 ইউরো এসেছে। আমি খবরাখবর নিয়ে জানলাম যে সরকারের আমার 600 ইউরো দেওয়ার ছিল, যা পূর্বে তাদের রেকর্ডে ছিল না। এভাবে চাঁদা হিসাবে আমি যে টাকা দিয়েছি আল্লাহ বহুগুণ বর্ধিত রূপ আমাকে ফেরত দেন, যার কথা আমি ভাবতেও পারতাম না। তানজানিয়ার আমির সাহেব লেখেন, আহমদ সানি সাহেব রয়েছেন যিনি মৌসিও, তিনি 50,000 শিলিং ওয়াদা লিখিয়েছেন, যা অনেক পূর্বেই তিনি আদায় করেছেন, কিন্তু পুনরায় গত মাসে তিনি আমাকে স্বপ্নে দেখেন, অর্থাৎ হুজুরকে, যে আমি অর্থাৎ হুজুর তার ঘরে গিয়েছি। আমি জিজ্ঞেস করলাম যে জমি থেকে স্বর্ণ বের করার কাজ কি আপনি করেন, তিনি বললেন জি হুজুর, কিন্তু ব্যবসা ভালো চলছে না। এরপর আমি তার দিকে তাকিয়ে বললাম, এরপর আমি তার দিকে তাকালাম, একই সাথে কোন স্থান থেকে আওয়াজ আসে যে তারিগজিদের চাঁদা বৃদ্ধি করো। তিনি বলছেন সানি সাহেব দেশি চিকিৎসা করে থাকেন, একজন দক্ষ মানুষ এই ক্ষেত্রে। এই স্বপ্নের পর আল্লাহ তাআলা তার হাতে অসাধারণ যশ এবং বরকত রেখে দেন। গত এক মাস থেকে দূর দূর থেকে তার কাছে অনেক রোগী আসছে, আয় অসাধারণ ভাবে বেড়ে যায়। স্বপ্ন দেখার পর গত এক মাসে তিনি ৪,27,000 অতিরিক্ত চাঁদা দেন। নিজ অঞ্চলে সবচেয়ে বেশি চাঁদা দাতা তিনি, শিলিং ছিল এটি। ভারতের বেঙ্গালোরের একজন নিষ্ঠাবান যুবক, তিনি বেকার ছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না, চাকরি না থাকার কারণে ঘরের মাসিক কিস্তিও তিনি পরিশোধ করতে পারেননি। তারিখে যদি ইন্সপেক্টর বলেন আমি তার ঘরে যাই, সেক্রেটারি তার অবস্থা আমাকে জানার পর আমি আর কোনো কথা বলিনি, নীরব থাকে, কিন্তু তিনি নিজে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কিছু বলতে চাচ্ছিলেন। তখন আমি বললাম যে আপনার অবস্থা আমি পুরোপুরি জানতাম না। প্রথমে আমার ধারণা ছিল যে আপনার কাছ থেকে তারিখে জিজিদের 1,00,000 রুপিয়ার ওয়াদা নেব, কিন্তু এখন আপনার অবস্থা সম্পর্কে আমি জানতে পেরেছি, তাই আমি আর কিছু বলছি না। আপনি আপনার সাধ্য অনুসারে যা চান দেন। তখন সেই আহমদি বলেন যে আপনি 1,00,000 রুপিয়ার ওয়াদা লিখে নিন, আমি খোদার উপর নির্ভর করবো, ইনশাল্লাহ পরিশোধ করা হবে। আল্লাহ তালা অশেষ কৃপা প্রদর্শন করেছেন, পুনরায় তা তিনি চাকরি পান এবং খুব ভালো চাকরি হয় তার। দুবছর অর্থাৎ এবছর আর গত বছরের ওয়াদা টাকা পরিশোধ করেন। মায়োটি আইল্যান্ড একটা দ্বীপের নাম, সেখানকার মোবাল্লেক সাহেব লিখছেন, খুবই দরিদ্র দেশ, বড় কষ্টে ঘরে মানুষ সবজি ইত্যাদি বিক্রি করে দিনাতিপাত করে থাকে। একজন আহমদি বন্ধু রবিউন সাহেব একটি মোটরসাইকেলের দোকানে কাজ করেন, সবচেয়ে বেশি চাঁদা তিনি দেন। তিনি বলছেন যে খোদার নিয়ম বড় অদ্ভুত, আমি যত বেশি চাঁদা দিই মাসের শেষে তার দ্বিগুণ টাকা আমার হাতে ফিরে আসে। একদিন তার স্ত্রী বলেন যে আপনি এত বেশি চাঁদা কেন দেন? তিনি বলেন যে আল্লাহ তালা এই চাঁদা দ্বিগুণ রূপে ফেরত দেন, তাই আমি দেই। তার স্ত্রীর সামনেই তিনি চাঁদা স্বরূপ কিছু টাকা দেন এবং বলেন যে দেখো খোদা তালা এই টাকা আমাকে অবশ্যই ফেরত দেবেন, এমনই হয়েছে। মাসের শেষে দোকানের মালিক সকল কর্মীদের বোনাস দেয়। তিনি বোনাস স্বরূপ যে টাকা পেয়েছেন তা চাঁদার অঙ্কের চেয়ে বেশি ছিল। তিনি আল্লাহ তালার ফজলে আর্থিক কোরবানিতে ক্রমাগত ভাবে উন্নতি করছেন। কানাডা থেকে আমির সাহেব লিখেছেন যে এটি লাজনা সেক্রেটারি তারিখে জুদীদের সাথে সম্পর্ক রাখে। হযরত মুসলিম যখন এই আহ্বান করেন তারিখে জুদীদের, তিনি বলেন যে তোমাদের মাসিক বেতনের অর্ধেক দাও তারিখে জুদীদ খাতে। আমি এক মহিলাকে এক বোনকে এটি বললাম, তিনি পার্ট টাইম চাকরি করতেন কিন্তু তার ফুল টাইম চাকরির বাসনা ছিল যে পুরো ফুল টাইম চাকরি পেলে পুরো মাসের বেতনে আমি তারিখে জুদীদ খাতে দিয়ে দেব। তিনি পুরো ফুল টাইম চাকরি পান আর $5,000 বেতন নির্ধারিত হয় যাতে তিনি তারিখে জুদীদ খাতে উপস্থাপন করেন। এমন আরো অনেক দৃষ্টান্ত আছে। খোদার অপার অনুগ্রহে জামাতের সূচনা থেকে আজ পর্যন্ত নিষ্ঠাবান আহমদেরা খোদার এই ব্যবহার এবং এই প্রতিশ্রুতির অভিজ্ঞতা রাখে। পুরনো আহমদি, নতুন আহমদি, অনেক নবাগত আহমদরা তাদের অভিজ্ঞতা সংক্রান্ত ঘটনা শোনেন। কোরবানির বিষয়টি, বিশেষ করে আর্থিক ত্যাগ স্বীকারের বিষয়টি জামাতে আহমদিয়ার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই যুগে আহমদীদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী একথার ভালো উপলব্ধি রাখে যে এই যুগ যা ইসলামের প্রচারের সম্পূর্ণতার যুগ, যার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যিনি যা কোরআনের প্রচার এবং অনুবাদের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ভাষায় হযরত মসীহ মওউদের বইয়ের অনুবাদ প্রচার হচ্ছে, জামাতের বই পুস্তকের মাধ্যমে হচ্ছে, সাহিত্যের মাধ্যমে হচ্ছে, মসজিদ নির্মাণের মাধ্যমে, মিশন হাউস নির্মাণের মাধ্যমে, জামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে হচ্ছে। এখন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, ইন্দোনেশিয়া জামিয়া আহমদিয়া প্রতিষ্ঠিত হয়েছে, যেখান থেকে মুরব্বী এবং মুবাল্লিগ পাশ করে বেরিয়ে ইসলাম প্রচার করছেন। এসব বিষয়াদি আহমদীদের গোচরীভূত হয়, তারা জানে এর জন্য আর্থিক ত্যাগ স্বীকারের প্রয়োজন রয়েছে এবং তারা আর্থিক ত্যাগ স্বীকার করে। অনুরূপভাবে যেভাবে হযরত মসীহ মওউদ এই কথাও বলেছেন যে সৃষ্টির প্রতি সহানুভূতি ও ঈমানের অঙ্গ, এই সহানুভূতির প্রেরণায় হাসপাতাল এবং স্কুল প্রতিষ্ঠা, এছাড়াও জামাতে বিভিন্ন প্রকার সাহায্য প্রদানের বিধান এবং ব্যবস্থা রয়েছে। এসব কিছু নিষ্ঠাবান আহমদীদের আর্থিক কোরবানির ফলেই হচ্ছে, কোরবানির মাধ্যমে হচ্ছে, যাদের খোদার সত্তায় দৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তাদের এই কোরবানি এবং ত্যাগ স্বীকারকে এই পৃথিবীতেও ফলবান করেন আর পরকালেও ফলপ্রদ করবেন। যদি কোথাও ত্রুটি থেকে যায় তাহলে প্রায় কোন কোন সময় এটি দেখা গেছে যে ব্যবস্থাপনার পক্ষ থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয় না। যদি রীতিমতো মনোযোগ আকর্ষণ করা হয় তাহলে মানুষের মনোযোগ নিবদ্ধ হয়। এ সম্পর্কেই মনোযোগ আকৃষ্ট করা সম্পর্কে একবার হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন যে এই কথাও বলা যেতে পারে যে অধিকাংশ মানুষকে এটি বলতে হয় না যে জামাতের জন্য চাঁদার প্রয়োজন রয়েছে। অনেক মানুষ এমন আছে যারা বয়াতের সময় অঝরে কাঁদে, যদি তাদেরকে বলা হয় তারা অবশ্যই চাঁদা দেবে, কিন্তু অনুপ্রাণিত করা আবশ্যক। কিন্তু তিনি বলেন যে দুর্বল ভাই যদি থাকে প্রত্যেক দুর্বল ভাইকেও চাঁদার তাহরিকে অন্তর্ভুক্ত করো এবং তাদের অনুপ্রাণিত করো, আহ্বান করো। এক কথা আজও হুজুর বলছেন যে সম্পূর্ণভাবে সঠিক ও সত্য। যদি মনোযোগ আকর্ষণ করা হয় মানুষের মনোযোগ নিবদ্ধ হয়। আর এই কারণে আমি যখন বলেছিলাম যে তারিখে যদি এবং ওয়াকফে যদি খাতে চাঁদা দাতার সংখ্যা বৃদ্ধি করুন, সেই সংখ্যা এই কারণে বৃদ্ধি পাচ্ছে। দৃষ্টি আকর্ষণ বা মনোযোগ আকর্ষণের ফলে আহমদি শিশুদের মাঝেও ত্যাগের এক প্রেরণা এবং চেতনা পরিলক্ষিত হয়। কেনিয়ার নিকোরো থেকে মুরব্বী সাহেব লিখছেন যে আবুবকর কিবি সাহেব, যিনি এখন সেখানকার জামাতের প্রেসিডেন্ট, কেনিয়া ডিফেন্স ফোর্সে তিনি সার্জেন্ট হিসেবে কাজ করেন, খুবই নিবেদিত প্রাণ আহমদি, মসজিদ থেকে দূরে থাকেন সেনানিবাসে, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে জুমার জন্য অবশ্যই উপস্থিত হন, একই সাথে নিজের তিন কন্যাকেও নিয়ে আসেন, তাদেরকে সাথে আনার তার চেষ্টা থাকে। ক্যান্টে নিজের ঘরে বিশেষভাবে চেষ্টা করে ডিশ লাগিয়েছেন, একই সাথে তার সাথে যে সমস্ত সহকর্মী সেনা রয়েছে তাদেরকে প্রায় সময় এমটিএ দেখান। তিনি বলছেন যে আমি কিছু কাল থেকে প্রায় সব খুতবাই তারিখে জিদির গুরুত্ব স্পষ্ট করছিলাম। কয়েকদিন পূর্বে জুমার নামাজের পর তিনি মুরব্বী সাহেবকে জিজ্ঞেস করেন বা বলেন যে আমার মেয়েরাও খুতবা শুনে, এ মাসে তাদের ঘরে এক মেহমান আসে, যাওয়ার সময় আমার ছোট কন্যা সোমায়রাকে যার বয়স কেবল 5 বছর তার হাতে 25 শিলিং উপহার হিসেবে ধরিয়ে দেয়। মেহমান যখন চলে যায় সে মেয়ে তার কন্যার কাছে আসে, 20 শিলিং পিতাকে দিতে গিয়ে বলে যে 20 শিলিং তার কাছে চাঁদা হিসাবে প্রদান করুন, বাকি 5 শিলিং আমি কিছু খাওয়ার জন্য ক্রয় করব। পুনরায় লাইব্রেরি থেকে মোবাইল সাহেব লিখছেন তাহরিকে জিদির চাঁদা সংগ্রহের সময় সংগ্রহকালে মেগিমা জামাতের একটি ঘরে যাই, তাদেরকে বুঝিয়েছি যে তাহরিকে জিদির কাকে বলে আর বলে যে এতে সবাই অন্তর্ভুক্ত হতে পারে, ছোট বড় সামর্থ্য অনুসারে আপনারা এতে অংশ নিতে পারেন। এই ঘরে একটা ছোট মেয়ে ছিল যার বয়স হবে 6-7 বছর, তার নাম হল বিন্তু সুমাবিরা। সে ঝুড়িতে ছোট ছোট জিনিস রেখে বিক্রি করছিল। আমাদের কথা শুনে সে বলে শিশুরাও কি এক হাতে সামান্য যত সামান্য পয়সা দিয়ে যোগ দিতে পারে? আমি বললাম যে হ্যাঁ। এটি শুনে সে ছুটে ভিতরে যায় আর 20টি লাইব্রেরিয়ান ডলার নিয়ে আসে আর বলে যে আমার কাছে এটি আছে, আমাকে অন্তর্ভুক্ত করুন। তার এই নিষ্পাপ কর্ম দেখে তার পিতামাতা ও চাঁদা প্রদান করে। অতএব এই যে ত্যাগ এবং কোরবানির দৃষ্টান্ত কেবল আহমদীদেরই বিশেষত্ব, শিশু হোক বা বড়। পৃথিবীর যে প্রান্তেই বসবাসকারী হোক না কেন, তারা শিশুদের ত্যাগ এবং আর্থিক কোরবানি তাদের পাক এবং পুত্র পবিত্রেরই ডাক। খোদা তালা করুন কেয়ামত পর্যন্ত জামাতে এমন শিশু এবং বড় মানুষের জন্ম হতে থাকে যারা আল্লাহ তালার খাতিরে ত্যাগ স্বীকারের প্রেরণায় হবেন সমৃদ্ধ এবং নিজের অঙ্গীকার রক্ষাকারী হবেন। আপনারা জানেন যে নভেম্বর মাসের তারিখে জহিদের নববর্ষের ঘোষণা প্রদান করা হয়ে থাকে। আজকে আমি তারিখে জহিদের 84তম বছরের ঘোষণা দিতে গিয়ে গত বছরের কিছু পরিসংখ্যান উপস্থাপন করব। তারিখে জহিদের 83তম বছরের সমাপ্তি ঘটেছে আর 84তম বছর যেভাবে বলেছে নভেম্বর থেকে আরম্ভ হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে এবছর তাহরিকে জহিদের আর্থিক ব্যবস্থাপনার অধীনে 1,25,80,000 পাউন্ড আর্থিক কোরবানি দেওয়ার জামাত সৌভাগ্য পেয়েছে আলহামদুলিল্লাহ। এই চাঁদা সংগ্রহ গত বছরের চেয়ে 15,43,000 পাউন্ড বেশি। মোট সংগ্রহের দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের বাইরে জার্মানি প্রথম স্থান অধিকার করেছে। জার্মানিতে 100 মসজিদ স্কিমের অধীনেও বন্ধুরা অনেক বড় বড় আর্থিক কোরবানি করছে। খোদ্দাম আনসার লাজনার অনেক বড় বড় অঙ্ক তাদের দিতে হয়, এর জন্য প্রায় 3 মিলিয়ন ইউরো তারা একত্রিত করেন। এত বেশি ধনী মানুষও সেখানে নেই, কিন্তু খোদার ফজলে গভীর ত্যাগ এবং কোরবানির চেতনা তাদের মাঝে রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে আর্থিক ব্যাপকতা এবং প্রাচুর্য দিয়ে তাদের এই কোরবানি বা ত্যাগ কে গ্রহণযোগ্যতার মর্যাদা দেন। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, তৃতীয় আমেরিকা, তারপর কানাডা, পঞ্চম ভারত, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম ইন্দোনেশিয়া, অষ্টম স্থান অধিকার করেছে মধ্যপ্রাচ্যের, আর নবম স্থান অধিকার করেছে মধ্যপ্রাচ্যের আরেকটি জামাত, আর দশম স্থানে রয়েছে গানা। মাথাপিছু চাঁদা প্রদানের দিক থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দুটো জামাত, এরপর রয়েছে সুইজারল্যান্ড, তারপর যুক্তরাজ্য। যুক্তরাজ্যে অংশগ্রহণকারীদের যে সংখ্যা রয়েছে এটি সেই সংখ্যার চেয়ে অনেক কম যে এই সংখ্যায় জলসায় আহমদেরা যোগ দিয়ে থাকে। তার অর্থ হল এদিকে পুরো মনোযোগ দেওয়া হচ্ছে না। পঞ্চম স্থানে রয়েছে আমেরিকা, ষষ্ঠ স্থানে হুজুর বলছেন জলসায় ও আহমদীদের 100% আহমদী আসে না। ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, সপ্তম স্থানে জার্মানি, আর জার্মানির জলসায় যোগদানকারীদের সংখ্যা সেই সংখ্যার যথেষ্ট কাছাকাছি যে সংখ্যায় তারা জলসায় যোগদান করে। তার অর্থ হল সেখানকার সেক্রেটারি তারিখে যদি ভালো চেষ্টা করেছে মানুষকে চাঁদায় অন্তর্ভুক্ত করার জন্য, এবং সংশ্লিষ্ট সেক্রেটারিরাও অষ্টম স্থান অধিকার করেছে সুইডেন, এরপর নরওয়ে এবং কানাডা রয়েছে যথাক্রমে। আফ্রিকান দেশগুলোতে মোট সংগ্রহের দিক থেকে উল্লেখযোগ্য জামাত হল গানা, নাইজেরিয়া, মালি, চতুর্থ স্থানে রয়েছে ক্যামেরুন, তারপর লাইবেরিয়া এবং এরপর রয়েছে বেনিন। অংশগ্রহণকারীদের মোট সংখ্যা দৃষ্টিকোণ থেকে কয়েক বছর ধরে বলে আসলেন অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করা আছে, টাকা তো এসেই যায়। হাজার মুসিম ইসলাম বলেছেন সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করা উচিত, এক পয়সা নিয়ে হলেও, যেভাবে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয় এভাবে কয়েক পয়সার করে নিলে অনেক টাকা একত্রিত হয়। যাই হোক, চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন আল্লাহ তাআলার ফজলে এই সংখ্যা 16 লক্ষের বেশি যারা চাঁদাদাতাদের তালিকাভুক্ত হয়েছে। বছর 2 লক্ষ নতুন চাঁদাদাতা বৃদ্ধি পেয়েছে। আফ্রিকান দেশগুলোর মাঝে যারা এই সংখ্যা বৃদ্ধি করেছে, নাইজেরিয়া তালিকার শীর্ষে, যেখানে 57,000 সংখ্যায় নতুন মানুষ চাঁদাদাতাদের তালিকায় যোগ দিয়েছেন। এরপর রয়েছে ক্যামেরুন, এখানে 23,000, এরপর বেনিন, আইভরি কোস্ট, নাইজেরিয়া, গিনি কোনাগুরি, মালি, গিনি বেসাও, গ্যাম্বিয়া, সেনেগাল, বুর্কিনা ফাসো রয়েছে যথাক্রমে। বহির্বিশ্বের আফ্রিকার বাইরের জামাতগুলোর মাঝে ইন্দোনেশিয়া প্রথম স্থানে রয়েছে, এরপর জার্মানি, যুক্তরাজ্য, ভারত, আমেরিকা, কানাডা, তাদের চাঁদাদাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধির এখনো অনেক সুযোগ আছে, এই দিকে জামাতগুলো দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত। পাকিস্তানে সেখানকার ইমারতের ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এসেছে, তাই প্রথম তিনটি জেলার পরিবর্তে জামায়াতের আর্থিক কোরবানির যে তালিকা দেওয়া হয়েছে তা সেক্ষেত্রে রাবোয়া প্রথম স্থানে রয়েছে, এরপর ইসলামাবাদ, এরপর লাহোর টাউনশিপ, এরপর রয়েছে আজিজাবাদ, করাচি, এরপর লাহোরের দেহলিগেট, রাওয়ালপিন্ডি শহর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা এবং গুজরাওয়ালা রয়েছে। যথাক্রমে জেলা পর্যায়ে যে সমস্ত জেলা বেশি আর্থিক কোরবানি করেছে সেগুলো হল সরগোদা, ফয়সলাবাদ, ওমরকোট, গুজরাট চতুর্থ স্থানে, এরপর নারওয়াল, হায়দরাবাদ, মিরপুর খাস, ভাওয়ালপুর আট ও ওকাড়া, ভাওয়ালপুর ওকাড়া একই স্থানে রয়েছে, টোবা ট্যাক্সিং এবং কোটলি আজাদ কাশ্মীর। জার্মানির প্রথম দশটি জামাত হল নয়েস প্রথম স্থানে রয়েছে, এরপর রয়ডেমার্ক, ওয়ানগার্টেন, নিদা, পেনেবার্গ, মেহদিয়াবাদ, হাইডেলবার্গ, ল্যাম্বুর্গ, কিল এবং ফ্লোরেন্সহাইম। যথাক্রমে তাদের দশটি বড় ইমারতে হ্যামবার্গ, ফ্রাঙ্কফুর্ট, ফেলডেন, গ্রোসকেরাও, উইসবাডেন, ডিসেনবার্গ, মানহেইম, ডিস্ট্রিক্ট, ডামস্টার এবং ওপেনবাখ। যুক্তরাজ্যের দশটি বড় জামাত যথাক্রমে এক নম্বরে রয়েছে মসজিদ ফজল, তারপর ওস্টার পার্ক, তৃতীয় স্থানে রয়েছে বার্মিংহাম দক্ষিণ, তারপর ব্র্যাডফোর্ড দক্ষিণ, পাটনি, গ্লাসগো, ইসলামাবাদ, নিউ মোল্ডেন, জেলিংহাম এবং স্কানথাউফ। মাথা পিছু আদায়ের দিক থেকে সাউথ ওয়েস্ট অঞ্চল প্রথম স্থানে রয়েছে, এরপর নর্থ ইস্ট দ্বিতীয়, ইসলামাবাদ তৃতীয়, মিডল্যান্ড চতুর্থ, স্কটল্যান্ড পঞ্চম স্থান অধিকার করেছে। আমেরিকার জামাতগুলো হল সিলিকন প্রথম স্থান অধিকার করেছে, এরপর ওয়েস্ট কোস্ট দ্বিতীয়, সিয়াটল তৃতীয়, ডেট্রয়েট চতুর্থ, ইয়র্ক পঞ্চম, লস এঞ্জেলস ষষ্ঠ, সিলভার স্প্রিং, সেন্ট্রাল জার্সি, শিকাগো, সাউথ ওয়েস্ট, আটলান্টা, লস এঞ্জেলস, ইনল্যান্ড। যথাক্রমে সংগ্রহের দিক থেকে কানাডার স্থানীয় এমারত গুলোর মাঝে ওয়ান প্রথম স্থানে রয়েছে, এরপর পিস ভিলেজ, ব্র্যাম্পটন, ভ্যাঙ্কুভার এবং মিসিসাগা। ভারতের জামাতগুলো হল কেরালা, কর্ণাটক তৃতীয় স্থানে রয়েছে, জম্মু কাশ্মীর চতুর্থ স্থানে রয়েছে, তেলেঙ্গানা পঞ্চম, তামিলনাড়ু ষষ্ঠ, উড়িষ্যা সপ্তম, পাঞ্জাব অষ্টম, পশ্চিমবঙ্গ নবম, দিল্লি দশম স্থান অধিকার করেছে, মহারাষ্ট্র। দশটি বড় জামাতের ভিতর প্রথম স্থানে রয়েছে কালিকট কেরালা, কথাপ্রিয়ম কেরালা দ্বিতীয়, তিন নম্বরে রয়েছে কাদিয়ান, চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ, পঞ্চম স্থান অধিকার করেছে কলিকাতা, ষষ্ঠ স্থান অধিকার করেছে ব্যাঙ্গালোর, ব্যাপকিনানার টাউন, বেঙ্গাড়ি, প্রেমাথুটিম, এরপর কেরালাই। অস্ট্রেলিয়ার দশটি জামাতের মাঝে প্রথমটি হল কাসেল হিল, মেলবোর্ন, বারউইক, বেসিটি, ক্যানবেরা, মার্জন পার্ক, ব্রিসবেন, লোগান, অ্যাডলেড দক্ষিণ, কম্পটন, মেলবোর্ন, লংওয়ারন, পেজেথ, মেলবোর্ন ইস্ট, পূর্ব মেলবোর্ন। আল্লাহ তাআলা সকলের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দিন। এরপর আমি সংক্ষিপ্ত পরিসরে আরো একটি আহ্বান করতে চাই, যা যুক্তরাজ্যের সকলের জন্য আর পৃথিবীর সচ্ছল বন্ধু যারা রয়েছেন তাদের জন্যও। তা হল, প্রায় দুই বছর কেটে গিয়ে থাকবে যে বাইতুল ফতুরে যখন আগুন লাগে এক অংশে বাইতুল ফতুর, সেই ক্ষতিগ্রস্ত অংশের নবনির্মাণের সাথে সম্পর্ক রাখে এই তাহরিক বা আহ্বান। ১৯৮৪ থেকে এখানে খেলাফত আসার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে এসে থাকে, তাদের আবাসন, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এখন পৃথিবীর বিভিন্ন দেশের অঙ্গ সংগঠন এবং জামাতের বড় বড় প্রতিনিধি দল এমনিতেই সারা বছর আসতে থাকে, তাদের আবাসনের সমস্যা রয়েছে। মসজিদের সাথে সন্নিবেশিত হল এবং কক্ষ ছিল পূর্বে, সেখানে ব্যবস্থা হয়ে যেত, জ্বলে যাওয়ার পর এখন এতে বড় সমস্যা রয়েছে। এটিকে নবভাবে নতুনভাবে নির্মাণের পরিকল্পনা প্রণীত হয়েছে, অনেক বড় প্রজেক্ট এটি, জায়গা কিছুটা বেশি কিন্তু অনেক অনেক বড় প্রজেক্ট এটি। খলিফাতুল মসজিদ রাবে রহমাউল্লাহ এই মসজিদ প্রজেক্টের যখন আহ্বান করেন, প্রথম দিকে 50 লক্ষ পাউন্ডের তাহরিক করেছিলেন, পরে মসজিদের প্রধান অংশ ছাড়া অন্য জায়গায় ব্যয় অনেক বেশি হয়, তিনি 50 লক্ষের তাহরিক আবার করেন। এরপর বিভিন্ন কাজ ধীরে ধীরে চলতে থাকে, জামাত নিজেদের বাজেট থেকে তা খরচ করতে থাকে, আর অনেকটা কাজ হয়ে গিয়েছিল, সম্পূর্ণ হয়েছে। যাই হোক, এই দুর্ঘটনা ঘটেছে, এটি ঐশিতকদের ছিল, আগুন লেগেছে, মসজিদের একটা বড় অংশ জ্বলে গেছে। এই যে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তাতেও প্রায় তত এত টাকাই খরচ হবে, 11 মিলিয়নের কাছাকাছি, এর অর্ধেক আমাদের কাছে আছে টাকা, 5.5 মিলিয়ন বা 55 লক্ষ ইন্স্যুরেন্স থেকে পেয়েছে বা অন্যরা দিয়েছে, অর্ধেকের বেশি হয়তো আমাদের টাকা দিতে হবে চাঁদা হিসেবে। এর জন্য বন্ধুদেরকেই আর্থিক ত্যাগ স্বীকার করতে হবে, যেভাবে তারা সবসময় করে থাকে। মসজিদ বাইতুল ফতু নির্মাণ শৈলীর দৃষ্টিকোণ থেকে এবং সৌন্দর্যের দিক থেকে এবং বড় ভবন বিল্ডিং হওয়ার দিক থেকে ইউরোপের 50টি বড় বিল্ডিং এর মাঝে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন অর্থাৎ আগুন লাগার পূর্বে হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ যখন এই প্রজেক্ট দিয়েছিলেন, সাথে এই ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার আশা এটি ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হবে, বরং এর চেয়ে বড় কোনো মসজিদ হবে না। তিনি বলেছিলেন 7-8 হাজার মানুষের এতে হয়তো সংকুলন হবে। তিনি বলেছিলেন যে আমাদের চাহিদা এতে মিটে যাবে, পূরণ হবে, কিন্তু মসজিদের স্থান সংকুলন অনুসারে হল সহ 10 হাজার মানুষের জন্য এতে নামাজ পড়া সম্ভব ছিল, কিন্তু তাও 2-3 বছর পর অপর্যাপ্ত হয়ে যায়। ব্যবস্থাপনাকে এরপর ঘোষণা করতে হতো যে বাইরের জামাতের মানুষ যেন এখানে ঈদ পড়ার জন্য না আসেন, নিজ নিজ এলাকায় পড়ুন আপনারা। কিন্তু তার সত্ত্বেও বন্ধুরা জানেন যে পার্কে আমাদের পৃথক তাঁবু লাগাতে হতো এবং ঈদের ব্যবস্থা বাইরেই করতে হতো। যাই হোক, প্রয়োজন রয়েছে আমাদের, যথা সাধ্য এটিকে সুন্দরভাবে বৃহত্তর পরিসরে নির্মাণ করতে পারি, করা উচিত। যারা এর পূর্বে মসজিদের নির্মাণে ভূমিকা রাখতে পারেনি, তাদেরকে চেষ্টা করে অবশ্যই অংশ নেওয়া উচিত, কেননা এটি যুক্তরাজ্য জামাতের পরিকল্পনা বা প্রজেক্ট, তাই সাধারণভাবে এটি যুক্তরাজ্যের আহমদীদের কাজ, যুক্তরাজ্য জামাতের কাজ, তাদের অংশ নেওয়া উচিত। বহির্বিশ্বের সচ্ছল এবং সম্পদশালী বন্ধুদেরও এতে অংশ নেওয়া উচিত, অঙ্গ সংগঠন হিসাবে, অঙ্গ সংগঠনগুলোকে, জামাতগুলোকে জামাত হিসাবে, বড় বড় জামাতগুলোর এতে অংশ নেওয়া উচিত, কেননা সারা বছর এখানে বাইরে থেকে মানুষ আসে। যুক্তরাজ্য জামাত প্রত্যেক মাসে তাদের আতিথ্য করে থাকে, এই সংখ্যা এখন সহস্র সহস্র, যাদের এখানে আনাগোনা রয়েছে তাদের সংখ্যা সহস্র সহস্র। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একবার বলেছিলেন যে আলমগীরের যুগে শাহী মসজিদে আগুন লেগে যায়, মানুষ ছুটে বাদশাহ সালামতের কাছে আসে, বলে যে মসজিদে আগুন লেগে গেছে। এই সংবাদ শুনে বাদশাহ তাৎক্ষণিকভাবে সিজদা মনত হন এবং খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। লেজুট বৃত্তিতে অভ্যস্ত মানুষ জিজ্ঞেস করে, বাদশাহ সালামত, এটি তো কৃতজ্ঞতা প্রকাশের সময় নয়, আল্লাহর ঘরে আগুন লেগে গেছে, মুসলমানরা ভয়াবহ মনোপীড়ায় জর্জরিত। বাদশাহ তখন বলেন যে আমি দীর্ঘকাল থেকে ভাবছিলাম আর শত শত দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম যে এই যে অসাধারণ মসজিদ নির্মিত হয়েছে আর এই বিল্ডিং এর মাধ্যমে সহস্র সহস্র মক্লুকের যে উপকার হচ্ছে, আমি প্রায়শ ভাবতাম যে এই মঙ্গল বা এই নেকির কাজে যদি আমার কোনো ভূমিকা থাকতো, কিন্তু আমি এটিকে চতুর্দিক থেকে এতটা পারফেক্ট এবং ত্রুটি মুক্ত দেখতাম যে আমার মাথায় কিছুই আসতো না যে আমি কিভাবে পুণ্যের ভাগী হব। আজকে আল্লাহ তাআলা আমার জন্য পুণ্য করার, নেক কর্ম করার একটা পথ বের করেছেন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। অতএব আমি যে বলেছি, পূর্বে যারা এই আর্থিক কোরবানিতে যোগদান করতে পারেনি তাদের অবশ্যই অংশগ্রহণ করা উচিত। তিন বছরের যে অঙ্কেরই ওয়াদা করেন, তিন বছরের ভিতর দেওয়ার চেষ্টা করুন, অন্তত পক্ষে তিন ভাগ এক তৃতীয়াংশ প্রথম বছর দেওয়ার পরিকল্পনা হাতে নেন। এই পরিকল্পনার যে ডিটেইল তা হল ছাদে ঢাকা এলাকা পূর্বে ছিল 4700 বর্গমিটার, এখন যে নতুন পরিকল্পনা প্রণীত হয়েছে সে অনুসারে 5800 বর্গমিটার। নাসের হলের ছাদ ও উঁচু করা হয়েছে, এছাড়া প্রথম ফ্লোরের নূর হল হবে, তার এর ছাদও কিছুটা উঁচু করা হয়েছে, দ্বিতীয় ফ্লোরে বা মেঝেতে হবে বিভিন্ন অফিস, এরপর তৃতীয় এবং চতুর্থ ফ্লোরে অফিস, এক্সিবিশন হল, অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা হবে। তো এই হল পরিকল্পনা। গেট কিছুটা দূরে রাখা হয়েছে যেন পার্কিং এর জায়গা হস্তগত হয়, গাড়ির আনাগোনা সুবিধা হয়, যারা পায়ে হাঁটে তাদের জন্য তাদের সুবিধা হয়, পুরুষ মহিলার রাস্তা যেন পৃথক বা ভিন্ন ভিন্ন হয়। আল্লাহ তাআলা ইউকে জামাতকে আল্লাহ তাআলা এই পরিকল্পনা সফলভাবে সমাপ্ত করার তৌফিক দেন। নামাজে জানাজার পর একটি গায়েবানা জানাজা পড়াবো, আদেল হামুদ নাখুজা সাহেবের জানাজা এটি, যিনি ইয়েমানের অধিবাসী। 14 অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, 40 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইল্লাল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পুত্র তারেক সাহেব বর্ণনা করেন, বয়াত গ্রহণের পূর্বে আমার পিতা রীতিমতো নামাজ পড়তেন না, কিন্তু বয়াত করার পর কেবল রীতিমতো নামাজ পড়া আরম্ভ করেননি, বরং আমাদেরকে ধর্মের গুরুত্ব এবং জামাতের সাথে সম্পর্ক দৃঢ় করার সবসময় নসিহত করতেন, আমাদেরকে সাথে নিয়ে ঘরে রীতিমতো জামাতবদ্ধভাবে নামাজ পড়তেন, আর হযরত মুসলিমদের বই আমাদেরকে পড়ে শোনাতেন, এমটি এর ফ্রিকোয়েন্সি সংক্রান্ত কার্ড সবসময় নিজের কাছে রাখতেন, যেখানেই যেতেন এই কার্ড বিতরণ করতেন এবং তবলিগ করতেন। আহমদীয়ভুক্ত হয়ে তার জীবন সম্পূর্ণ বদলে গেছে, তার চেহারা সবসময় সৌভাগ্যপূর্ণ এবং আনন্দের লক্ষণ স্পষ্টভাবে দেখা যেত। এক আহমদী বন্ধু বর্ণনা করেন, বয়াত করার পূর্বে মরহুম আমাকে এবং অন্য কিছু বন্ধুকে বাসায় দেখে আহমদীয় সম্পর্কে প্রশ্ন করতেন, আমরা বিভিন্ন বিতর্কিত বিষয়ে, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের জন্ম, মৃত্যু, মাহদির আবির্ভাব ইত্যাদি বুঝিয়েছি, আমাদের কথা এবং আমাদের বিশ্বাস তার খুব ভালো লাগে। জামাতের বিরুদ্ধে যে কথাই শুনতেন নিজেই গবেষণা করতেন, তার বয়াত গ্রহণের পূর্বে মিথ্যা অপবাদ লাগে আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু মরহুম তখন ও আহমদে হওয়া সত্ত্বেও বড় বীরত্বের সাথে আমাদের সঙ্গ দিয়েছেন এবং আমাদের পক্ষ সমর্থন করেছেন। তার অন্যান্য আত্মীয়রা এটি লিখেছে, বয়াতের পর তার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যায়, বদলে যায়। ধর্মীয় বিষয়ে কথা বলার সময় সবসময় কোরআনের আয়াত এবং হাদিস উপস্থাপন করতেন, উদ্ধৃতিমূলক কথা বলতেন, আমরা আশ্চর্য হতাম যে এত ধর্মীয় জ্ঞান এত স্বল্প সময়ে কোত্থেকে শিখেছেন। আমরা জিজ্ঞেস করলে মরহুম বলতেন যে সব ধর্মীয় জ্ঞান তিনি হযরত মসীহ মওউদ ইসলামের কাছে শিখেছেন, আর তিনি কেননা তিনি রসুল করিম ইসলামের আলোতে আলোকিত ছিলেন, তিনি শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী ছাড়া এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন, তার পরিবারের বেশিরভাগ সদস্য আল্লাহ তাআলার ফজলে আহমদী। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত করুন এবং করুণা প্রদর্শন করুন, তার প্রিয়দের মাঝে স্থান দিন, তার সন্তান সন্ততের আল্লাহ তাআলা হেফাজতকারী হন, সাহায্যকারী হন, তাদের অভাব মোচনকারী হন, তাদেরকে নেক এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত রাখুন এবং পিতার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَاذْكُرُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ